ওয়াশিংটনে এখন রবিবার বেলা 11:00 আর বাংলাদেশ ও ভারতে রবিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নির্বাচন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারবেন না কোনো বিদেশি অতিথি। নিরাপত্তাজনিত কারণে সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দুর্নীতি এখন জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে, যে কারণে সমাজে বৈষম্য তৈরি হওয়া ছাড়াও রাষ্ট্রীয় উন্নয়নকে ব্যাহত করছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
আজ রবিবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিজেপির কেন্দাফারি ঘেরাও কর্মসূচিতে হঠাৎই উত্তেজনা দেখা দেয়।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। বাংলাদেশে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আসন্ন নির্বাচন পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিদেশিরা ভ্রমণ করতে পারবেন না। বলা হয়েছে, স্পর্শকাতর এলাকায় বিদেশিদের ভ্রমণে বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 30 ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের অধীন সংস্থাগুলোকে সরকারের ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
নির্বাচন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারবেন না কোনো বিদেশি অতিথি। নিরাপত্তাজনিত কারণে সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, স্পর্শকাতর এলাকায় বিদেশিদের ভ্রমণে বাড়তি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 30 ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের অধীন সংস্থাগুলোকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধান বিচারপতি বলেছেন, দুর্নীতি এখন জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে, যে কারণে সমাজে বৈষম্য তৈরি হওয়া ছাড়াও রাষ্ট্রীয় উন্নয়নকে ব্যাহত করছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, দুর্নীতিকে না বলা এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে দেশের তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন করেন, দেশের বিদ্বান ব্যক্তিগণ লোভী হলে, দেশের নেতৃবৃন্দ ঐশ্বর্যের পেছনে ছুটলে, দেশের ব্যবসায়ীগণ অসাধু হলে, দেশের প্রশাসন এবং ন্যায়দণ্ডধারী বিচারকগণ দায়িত্বহীন হলে, দেশ এবং দেশের নিবিড় জনগণকে কে রক্ষা করবে? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ দেশের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা এবং সর্বোপরি এদেশের মানুষের কল্যাণে দুর্নীতি প্রতিরোধে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজধানী ঢাকা সহ সারা দেশে আলোচনা, র্যালি, সমাবেশ এবং মানববন্ধনের মাধ্যমে দিনটি পালন করা হয়। ঢাকায় এক মানববন্ধনে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশে আইনের প্রয়োগের ঘাটতির কারণে দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে না। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে মঙ্গলবার 11 ডিসেম্বর। তবে তার আগে থেকেই বিজেপি সম্ভাব্য জোট শরিক খুঁজতে শুরু করেছে। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
ভারতে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে মঙ্গলবার 11 ডিসেম্বর। তার আগে থেকেই বিজেপি সম্ভাব্য জোট সঙ্গী খুঁজতে শুরু করেছে। শুক্রবার 7ই ডিসেম্বর নির্বাচনের অনেক আগে থেকেই নানা রাজ্যে বিজেপি বিরোধী হাওয়া টের পাওয়া যাচ্ছিল। ভোটের দিন বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের হিসেবেও দেখা যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাদের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা কম। রাজস্থান আর মধ্যপ্রদেশে তো বটেই, এমনকি ছত্তিশগড়েও তারা দোলাচলে রয়েছে। এই অবস্থায় বিজেপি নতুন জায়গায় জোট বেঁধে সরকারে আসার পথ খতিয়ে দেখছে। তাদের প্রথম লক্ষ্য ছিল তেলেঙ্গানা। যদিও ওই রাজ্যে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস তেমন বিপদে পড়েনি, তবু বিজেপি আগবাড়িয়েই বলেছে, টিআরএস যদি আসাউদ্দিন ওয়াইসির দল AIMMIM এর সঙ্গ ত্যাগ করে তাহলে বিজেপি তাদের সমর্থন করতে পারে। আজ টিআরএস স্পষ্ট বলে দিয়েছে, তারা বন্ধুকে ছাড়বে না, বিজেপির সমর্থন তাদের দরকার নেই। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায় বিজেপির মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিজেপির কেন্দা ফাঁড়ি ঘেরাও কর্মসূচিতে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের মিছিলে হামলা চালিয়েছে, যদিও পুলিশের হস্তক্ষেপে বাড়াবাড়ি হয়নি। ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী সামান্য আহত হয়েছেন। আজ রবিবার জামুরিয়া থানার কেন্দাফাড়ি ঘেরাও কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টি বিজেপির। সেই মতো মিছিল করে ফাঁড়ির দিকে এগোচ্ছিলেন বিজেপির নেতাকর্মীরা। অভিযোগ, এরই মধ্যে হঠাৎ তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে দুষ্কৃতীরা বেরিয়ে মিছিলে হামলা চালায়, সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন তারা। বিজেপির নেতা লক্ষণ ঘরোইয়ের দাবি, গোটা রাজ্যের মতো আসানসোলেও শিল্পাঞ্চলেও বিজেপির মিছিল দেখলে হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, ভয় পেয়ে শাসক দল এই কাজ করছে বলে তার দাবি। বিজেপির নেতা লক্ষণ ঘরোইয়ের আরও দাবি, এভাবে বিজেপিকে রোখা যাবে না। যদিও বিজেপির এই অভিযোগের জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ভি শিবদাসন জানিয়েছেন, আমাদের ছেলেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এবং দলীয় কর্মসূচি অনুযায়ী আগামী 19 জানুয়ারির ব্রিগেড সমাবেশ নিয়ে ব্যস্ত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে অন্যান্য আন্তর্জাতিক খবর। ফ্রান্সে সর্বসাম্প্রতিক বিক্ষোভের সময় প্রায় 2000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিক্ষোভকে বলা হচ্ছে ইয়েলো ভেস্ট বিক্ষোভ। সেদেশে জীবনধারণের ব্যয় অত্যন্ত বেশি হবার প্রতিবাদে প্রায় 136,000 মানুষ বিক্ষোভ করে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতিও অসন্তোষ প্রকাশ করেন। প্যারিস, মার্সেই, বোদো, লিও এবং তুলুজ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর বলেছে দেশজুড়ে গ্রেপ্তারি অভিযানে 1,723 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 1,220 জনকে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্যারিসের পুলিশ বলছে তারা শনিবার 1,082 জনকে গ্রেপ্তার করেছে, যেখানে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল মাত্র 412 জনকে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্যারিসে সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে আছে, তবে তিনি ওইসব সহিংসতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন এ মাসের শেষ নাগাদ ওভাল অফিসের চিফ অব স্টাফ পদ থেকে জন কেলি সরে দাঁড়াবেন। হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে আরও একজন সরে দাঁড়াবার ঘোষণা দেয়া হল। ট্রাম্প হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের বলেন জন কেলি তার পদ থেকে সরে দাঁড়াবেন, তবে তিনি অবসর নিচ্ছেন কিনা তা তিনি বলতে পারছেন না। তবে তিনি বলেছেন তিনি চমৎকার লোক। মিস্টার কেলিকে জোরপূর্বক সরিয়ে দেয়া হচ্ছে কি না এই প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ফক্স নিউজকে বলেন সত্যি কথা বলতে কি তিনি নিজেও এর উত্তর জানেন না। ধারণা করা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ, তরুণ এবং রাজনীতিতে দক্ষ নিক আয়ার্স জন কেলির স্থলাভিষিক্ত হবেন। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেল আফগান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সহ 5 কর্মকর্তাকে যৌন হয়রানির দায়ে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা জাতীয় মহিলা ফুটবল দলের কয়েকজন সদস্যকে যৌন হয়রানি করেন। ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় এই অভিযোগ প্রথম প্রকাশিত হবার পর প্রেসিডেন্ট আশরাফ গানি বিষয়টি তদন্তের নির্দেশ দেন। মিস্টার গানি বলেন এই অভিযোগ সব আফগানের জন্যই দুঃখজনক। অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, তার ডেপুটি, মহাসচিব, গোলকিপারদের প্রধান এবং প্রাদেশিক সমন্বয়কারীদের প্রধানকে বরখাস্ত করা হয়। অ্যাটর্নি জেনারেলের একজন মুখপাত্র ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে একথা জানিয়েছেন। ফুটবল ফেডারেশনের মহাসচিব ওইসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সেগুলো জোরের সাথে অস্বীকার করেন। তিনি বলেন কোনো মহিলা ফুটবলারকে যৌন হয়রানি করা হয়নি, তবে মহিলা দলের সদস্যরা দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেছে আফগানিস্তানের ভেতরে ফেডারেশনের সদর দপ্তরে এবং গত ফেব্রুয়ারি মাসে জর্ডনে প্রশিক্ষণ শিবিরে যৌন হয়রানির ঘটনা ঘটেছে। বাংলাদেশ সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে 5 পরাজিত করেছে। তাদের বিপক্ষে বাংলাদেশের এটি 10 জয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি 32 ওয়ানডে ছিল। খেলার 89 বল বাকি থাকতেই বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রয়োজনীয় 196 রান করে জয় নিশ্চিত করেন। এ ছিল বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বাংলাদেশে এখন মনোনয়ন যুদ্ধ শেষ, কাল থেকে ভোট যুদ্ধ শুরু। ভোট হবে 30 ডিসেম্বর, কিন্তু মনোনয়ন যুদ্ধে হাসি কান্না ছিল, রাগে ক্ষোভেই অনেকে দলও ছেড়েছেন, প্রতিবাদ জানিয়েছেন রাজপথে। এতে অবশ্য কোনো দলের প্রার্থিতায় পরিবর্তন আসেনি। এসব নিয়েই ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
মনোনয়ন যুদ্ধ শেষ, কাল থেকে ভোট যুদ্ধ শুরু, ভোট হবে 30 ডিসেম্বর। মনোনয়ন যুদ্ধে হাসি কান্না ছিল, রাগে ক্ষোভে দুঃখে অনেকে দলও ছেড়েছেন, প্রতিবাদ জানিয়েছেন রাজপথে। এতে কোনো দলের প্রার্থিতায় কোনো পরিবর্তন আসেনি। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপিতে অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। নিবিড় পর্যবেক্ষণে দলগুলো কিছুটা সফল হয়েছে। এবারের নির্বাচনে জোট মহাজোট আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট গত 10 বছর থেকেই সক্রিয়। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছেন, যদিও তিনি নিজে প্রার্থী হননি। সিট ভাগাভাগি নিয়ে শরিকদের সঙ্গে উভয় জুটি নানা সমস্যা হয়েছে। মহাজোটের অন্যতম শরিক হুসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি 85 আসন চেয়ে পেয়েছেন 29টি। এতে তারা সন্তুষ্ট নয়, এজন্য 145 আসনে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি সম্পন্ন করেছে। গত 2 সপ্তাহ এরশাদ খবরের শিরোনাম হয়েছেন, কখনো হাসপাতালে, কখনো বলা হয়েছে তিনি বন্দী। বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক নিবন্ধনহীন জামাত ইসলামী 43টি আসন চেয়েছিল, পেয়েছে 22টি। এখন তারা এর প্রতিবাদে আরও 3টি আসনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচনের পর খোঁজখবর রাখেন গবেষক ও বহু রাজনৈতিক বইয়ের লেখক মহিউদ্দিন আহমদ। তার মতে নির্বাচন কেমন হবে তা এখনই বলা যাবে না।
অনেক বিদ্রোহী প্রার্থী কিন্তু বোঝা যাচ্ছে যে তারা হয়তো প্রার্থিতা প্রত্যাহার নাও করতে পারে। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোকে এই সংকট মোকাবেলা করতে হবে সামনে। এখন পর্যন্ত সব পরিবেশটি শান্তিপূর্ণ আছে, এটা শেষ পর্যন্ত কতটুকু শান্তি বজায় থাকে, সংঘাতের পথে যায় কিনা, এবং এখন যে অংশগ্রহণমূলক নির্বাচনের যে একটি ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা আলটিমেটলি একটা শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যায় কিনা সেটাই দেখার বিষয়।
প্রার্থীদের ফিরে পাওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তরফে হাইকোর্টে রিট করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশনের ভোটে তিনি হেরে যান। কাল থেকে মাঠের লড়াই শুরু হওয়ার কথা। এর মধ্যে ব্যাপক ধরপাকড়ের যে সব খবরাখবর আসছে তাতে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে বিরোধী শিবিরে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামী বুধবার 12 ডিসেম্বর কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশের বিজয়ের 47 বছর, গণতন্ত্রের উত্তরণ। শুনবেন বাংলাদেশ সময় 10:10 এবং ভারতে রাত 9:40। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল, চাইলে আপনি আপনার মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন আমাদেরকে।
গত বৃহস্পতিবারের নিউ ইয়র্ক টাইমসে জাতিসংঘের দূত গ্রিফিথস লেখেন, ইয়েমেনের জনগণ যথেষ্ট দুর্ভোগের মধ্য দিয়ে গেছে, যেখানে হাজার হাজার লোক নিহত হয়েছে, 5 লক্ষেরও বেশি লোক স্থানচ্যুত হয়েছে, সেখানে কলেরা মহামারী ছড়িয়ে পড়ে এবং প্রায় 1.5 কোটি লোক দুর্ভিক্ষের সম্মুখীন হয়। তিনি বলেন, এটা অত্যন্ত জরুরি যে বিবদমান দলগুলো সংলাপে সম্পৃক্ত হোক, যাতে করে এই বিশ্বাসের অবসান ঘটুক যে সামরিক বিজয়ই শুধু একমাত্র বিজয়। এ প্রসঙ্গে ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের গবেষক জুবাইর ইকবাল বলেন যে দুপক্ষই এই সংঘাত বন্ধের জন্য এক ধরনের চাপের মুখোমুখি হচ্ছে, তবে সুইডেনে যা হলো তা ঠিক সত্যিকার শান্তি আলোচনা
নয়। Build some degree of confidence between the two opposing parties so they can go back and talk to their supporters and work out something which
তিনি বলছেন, এটার মূল উদ্দেশ্য ছিল পরস্পর বিরোধী দুটি দলের মধ্যে আস্থা নির্মাণের প্রচেষ্টা, যাতে করে তারা ফিরে গিয়ে তাদের নিজেদের সমর্থকদের সঙ্গে কথা বলতে পারে এবং এমন কিছু নিশ্চিত করতে পারে যার ফলে পরবর্তীতে আপোষ রফা করা সহজ হয়ে যায়। সৌদি নেতৃত্বাধীন বাহিনীর অবস্থান দুর্বল হয়ে পড়েছে এই কারণে, যে যুক্তরাষ্ট্রের সেনেট এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সৌদি আরব এবং অন্যান্য দেশকে ইয়েমেনে তাদের লড়াই বাবদ দেওয়া সাহায্য বন্ধ করে দেবে। আর হুথিদের নিজেদের মধ্যেই মতপার্থক্য রয়েছে, সেটাও সমস্যা হয়ে আছে। তাছাড়া তাদের বন্দর এত প্রচণ্ড আক্রমণের মুখে রয়েছে যে সেটা ধরে রাখা মুশকিল, সেজন্য তাদের কিছু একটা করতেই হবে। কাজেই দুপক্ষই চাপের মুখে পড়ে এই আলোচনার টেবিলে আসতে বাধ্য হচ্ছে। তাতে তো এমন মনে হচ্ছে যে উভয় পক্ষই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ চাপের মুখোমুখি হয়ে বাধ্য হচ্ছে এই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটাতে। এই প্রশ্নের জবাবে ইকবাল বলেন,
Not necessarily to end the conflict, but certainly to ease off on the conflict itself. The conflict, remember, is a very fundamental one. That conflict really lies in Yemen itself.
ইকবাল বলেন, ঠিক এই সংঘাত বন্ধের কথা বলছি না, এর নিষ্পত্তি ঘটানোর কথাই বলছি। মনে রাখা দরকার যে এই সংঘাতটা খুব মৌলিক। সংঘাত ইয়েমেনের ভেতরেই রয়েছে। এটা হচ্ছে যাকে বলা যায় ইয়েমেনি জাতীয়তাবোধের অভাব। আর এটাই এই বিষয়কে জটিল করে তুলছে। আর অন্যান্য দেশ, যেমন একদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব প্রজাতন্ত্র, আবার অন্যদিকে ইরান, এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে। মনে রাখা দরকার এই সব কিছুই শুরু হয় 2011 সালে আরব বসন্তের সময়ে। সেই সময় এই সংঘাত তীব্র আকার ধারণ করে এবং বিভাজন রেখা তৈরি করে। সেই বিভাজন রেখা এখন আরও শক্ত হয়েছে, দুটি সম্পূর্ণ পরস্পর বিরোধী পক্ষের সমর্থন লাভ করেছে। আর সেজন্যই দুপক্ষের একসঙ্গে বসার বিষয়টি আরও কঠিন এবং জটিল হয়ে পড়েছে। খুব বেশি হলে তারা বড়জোর দু তিনটা কাজ করতে পারে। প্রথমত কিছুটা ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা, দ্বিতীয়ত হুদায়দার ওপর চাপ কমানো কি সম্ভব, এই ব্যাপারে একটা সমঝোতা হতেই পারে, জাতিসংঘ নিয়ন্ত্রণ নিতে পারে, যেখানে আমদানির মূল স্থাপনা তৈরি করা যেতে পারে। আর তৃতীয় সম্ভাবনা হচ্ছে সেটা অবশ্যই বাস্তবায়িত নাও হতে পারে, কিন্তু এটা নিয়ে আশা করাই যেতে পারে যে সানা বিমানবন্দর খুলে দেয়া যায় কি না। এই মুহূর্তে প্রথমত সানা বিমানবন্দরে মারাত্মক বোমা বর্ষণ হয়েছে, দ্বিতীয়ত বিমানবন্দরটি সৌদি জোটের অধীনে আছে আর তাই সেখানে কোনো বিমান অবতরণ করতেই পারছে না। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বড় রকমের সমঝোতার প্রয়োজন পড়বে, সৌদিরা তখন সানা বিমানবন্দর খুলে দেবে। আসলে এই দুটি বিষয় যদি সমঝোতা হতে পারে তাহলে সেটাই হবে সবচাইতে বড় অর্জন। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জাতিসংঘের দূত বলেন, এই রাজনৈতিক সলাপরামর্শ হচ্ছে ইয়েমেনকে শান্তির পথে আনার প্রথম পদক্ষেপ মাত্র।
ইয়েমেনে চার বছরব্যাপী যুদ্ধ বন্ধের লক্ষ্যে যে আলোচনা শুরু হয়েছে সুইডেনে, তা নিয়ে এতক্ষণ শুনলেন আনিস আহমেদের প্রতিবেদন। রাত পেরুলেই শুরু হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, কিন্তু যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে দিবসটির যাত্রা শুরু হয়েছিল বর্তমানে তা নজিরবিহীন হুমকির মুখে। এ বিষয়ে বিস্তারিত শুনুন সেলিম হোসেনের কাছে।
সারা বিশ্বে মানবতা মানবাধিকার হুমকির মুখে, মানুষের অধিকার লঙ্ঘনের নানা পরিস্থিতি বিশ্বের বিভিন্ন স্থানে। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটি সারা বিশ্বের সব জায়গাতে ঠিকমতো পাচ্ছেন না মানুষ। উপরন্তু বিভিন্ন দেশে চলছে যুদ্ধবিগ্রহ, গণহত্যা, নানান রকম মানবাধিকার লঙ্ঘনের কাজ। আর এরই প্রেক্ষিতে বিশ্ব মানবাধিকার দিবসের 70তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বেচলেট অসন্তোষ প্রকাশ করেছেন।
When leaders speak about things or say some things like the ones I mentioned, that they speak against migrants or a sort of hate speech or xenophobic speech, you are giving license to other people not to respect people's rights.
তিনি আশা প্রকাশ করেন বিশ্ব মানবাধিকার দিবসের 70তম বার্ষিকীর পর মানুষ মানুষের অধিকার মানবাধিকার সংরক্ষণের জন্য ঘুরে দাঁড়াবে, একে অন্যকে সহায়তা করবে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। তবে মানবাধিকার নিয়ে যারা কাজ করছেন তাদের অভিমত, মানুষ রাজনীতির জন্য ক্ষমতার লোভে বিশ্বজুড়ে ধ্বংসলীলায় মেতে উঠেছে, মানবতার বুলি আওড়াচ্ছেন একদিকে সকলে, অন্যদিকে মানুষ হত্যার তাণ্ডব চালাচ্ছেন। বৈশ্বিক মানবাধিকারের চিত্র কি, বাংলাদেশে মানবাধিকারের অবস্থা কি, এসব নিয়ে এখন আমি কথা বলছি বাংলাদেশের দুজন বিশিষ্ট মানবাধিকার কর্মীর সঙ্গে। প্রথমে কথা বলছি মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সানায়া ফাহিম আনসারির সঙ্গে। অ্যাডভোকেট ফাহিম আনসারি, স্বাগত জানাচ্ছি। আপনি জানেন 10ই ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস এবং 70তম বার্ষিকী। আর এই উপলক্ষে বিভিন্ন রিপোর্ট বেরিয়েছে ইতিমধ্যেই। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ফর হিউম্যান রাইটস মিশেল বেচলেট ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে, যেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন যে বিশ্ব মানবাধিকার পরিস্থিতি খুব ভালো অবস্থায় নেই। আপনি কি সার্বিক অবস্থার প্রেক্ষিতে ছোট করে বলবেন যে কেমন অবস্থায় গোটা বিশ্বে মানবাধিকার পরিস্থিতি এখন?
দুটো কথাই বলা যায়, মানবাধিকার পরিস্থিতি ভালো নয়, মানবাধিকার পরিস্থিতি উন্নতির দিকে, দুটো বলা যায়। কারণ যখন মানুষ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলছে, সোচ্চার হচ্ছে, একসাথে হচ্ছে, সে জায়গা থেকে আমি খুবই ইতিবাচক দৃষ্টিতে দেখি যে অন্তত মানবাধিকার লঙ্ঘন গুলো লঙ্ঘিত যে হচ্ছে সেটা উপেক্ষিত হচ্ছে না, মানুষ যে যার জায়গা থেকে দাঁড়াচ্ছে, কথা বলছে, সেই জায়গা থেকে আমি বলবো যে মানবাধিকার পরিস্থিতিকে সম্পূর্ণভাবে খারাপ বলা যায় না। তাহলে আমরা যারা পদক্ষেপে আছি, আমরা যারা অ্যাকশন নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে, মানবাধিকার জন্য সংগ্রাম করছি, তাদের সংগ্রামকে অনেকটা অসম্মান বা অশ্রদ্ধা করা হবে। আর যদি খারাপ বলি তাহলে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা, এবারকার যে কথাটি আছে যে ইকুয়ালিটি, জাস্টিস এন্ড হিউম্যান ডিগনিটি, এটি কিন্তু বিভিন্ন ভাবে লঙ্ঘিত হচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আমার কথা বলার স্বাধীনতাটাই আমি দুদিন হারিয়ে ফেলছি, সেই জায়গা থেকে আমি বলবো যে পরিস্থিতি ভালো না। মানুষ আর মত প্রকাশের স্বাধীনতাটাই দিন দিন মানে খর্বের দিকে চলে যাচ্ছে।
হ্যাঁ, আচ্ছা, গোটা বিশ্বের তো বিভিন্ন দেশে এখনো পর্যন্ত যুদ্ধ বিগ্রহ এবং নানান কারণে অর্থনৈতিক দুরবস্থা, দারিদ্র, ক্লাইমেট চেঞ্জ, বিভিন্ন কারণে এইসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, নানানভাবে সম্পৃক্ত হচ্ছে অন্যান্য কারণের সঙ্গে। তো 70 বছর আগে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় অধিকারের নিশ্চয়তা দিয়ে যে মানবাধিকার দিবস ঘোষণা করা হয়েছিল, সেই প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থা কি যদি একটু বলেন আমাদের?
আমি আসলে বিশ্ব থেকে বাংলাদেশে খুব একটা আলাদা করতে চাই না, কিন্তু তার একটি রাষ্ট্রবিদ যে কথাটি কিছুক্ষণ আগে বলেছি সেটা নিয়ে পুনরাবৃত্তি কিছুটা ঘটবে। যেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলে দুটো কথাই আছে, যদি বলি বাংলাদেশে মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে না তা না, আবার একইভাবে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথাটা যেখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মানুষের, আমি আবারও বলবো, কথা বলার স্বাধীনতা, সেটি যখন লঙ্ঘিত হয় কথা বলা, মানুষ নিঃসংকোচিত কথা বলতে না পারাটা, যেটা যেটা বিঘ্নিত হচ্ছে বিভিন্ন ভাবে, সেই জায়গা থেকে একটি বড় অধিকার যেটা আমার কথা বলার অধিকার, আমার মত প্রকাশের অধিকার, প্রত্যেক মানুষের অধিকার, প্রত্যেক মানুষটি নিয়ে এখনো অনেক বেশি মানুষের মধ্যে অস্বচ্ছ ধারণা রয়ে গেছে, যেখান থেকে অশ্রদ্ধার জন্ম নেয়। তো সেক্ষেত্রে আমি পুরোপুরি বলবো না যে আমাদের মানবাধিকার পরিস্থিতি খারাপ, মানুষ যুদ্ধ করছে, সংগ্রাম করছে, কথা বলছে, সেটাকে আমি শ্রদ্ধা জানাই।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অনেক অনেক
ধন্যবাদ। বৈশ্বিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলছেন এখন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকায় আজকের অনুষ্ঠানে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আপনার কি মনে হয়, কেমন আছে বিশ্ব মানবাধিকারের নিরিখে?
এটা তো খুব সঠিক কথাই বলা হচ্ছে যে মানবাধিকার পরিস্থিতির কারণে সন্তুষ্ট নয় বিশ্ব প্রেক্ষাপটে। কারণ আপনার বিশ্বের বিভিন্ন দেশেই যারা সরকার পরিচালনা করছেন বা যারা নেতৃত্বে আছেন, তারা অপোজিশন বলেন বা বিভিন্ন মাইনরিটি গ্রুপ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু মানবাধিকার বিভিন্ন ভাবে লঙ্ঘন হচ্ছে, এবং এক রাষ্ট্র কর্তৃক আর এক রাষ্ট্রের উপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক ঘটছে। এটি হলো আপনার সমস্ত বিশ্বের দিকে তাকালে আমরা দেখি যে সমস্ত ক্ষেত্রেই মানবাধিকার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এটা বিভিন্ন কারণ আছে, সে কারণের সঙ্গে রাজনীতি হলো একটি সবচেয়ে বড় জিনিস জড়িত, যে রাজনৈতিক কারণে এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন গুলো হয়ে থাকে, এবং যারা নাকি রাজনৈতিক নেতৃত্বে থাকেন তাদের হাতে এই মানবাধিকার লঙ্ঘন গুলো সব জায়গায় বেশি হয়।
মানে সব কারণের গোড়ায় হচ্ছে রাজনীতি।
জি,
আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষিতে
রাজনৈতিক ক্ষমতা, এই কারণেই আপনার আমরা দেশে দেশে দেখছি যে মানবাধিকার পরিস্থিতি আস্তে আস্তে দুর্বল হচ্ছে।
বাংলাদেশের প্রেক্ষিতে কি অবস্থা, কেমন আছে বাংলাদেশ?
বাংলাদেশেও এজ এ হোল আপনার আমাদের এখানে একটা রাজনৈতিক যে বিরোধিতা ছিল সেই দিক থেকে একটা শান্ত পরিস্থিতি বেশ কিছুদিন থেকে চলমান আছে, যার কারণে আপনার ওইভাবে মানবাধিকার পরিস্থিতিটা, রাজনৈতিক বিশৃঙ্খলা থাকতে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয় সেই জায়গাটা এখানে নাই। কিন্তু এর বাইরে এখানে আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনার কিছু কিছু অভিযোগ আছে, গুণ খুমের ব্যাপার, তারপরে মাইনরিটির উপরে নির্যাতনের ব্যাপার বা যারা আপনার প্রভাবশালী তাদের মাধ্যমে যারা দুর্বল তাদের উপরে মানবাধিকার লঙ্ঘন, এই সকল ক্ষেত্রে কিছু তো আছি। একদম বলা যাবে না যে আমাদের দেশের মানবাধিকার পরিস্থিতি খুব ভালো আছে, তা সেটা বলার মতো অবস্থা মনে হয় নাই বাংলাদেশ।
আচ্ছা,
আমাদের এখানে আরো একটি জিনিস জড়িয়ে আছে, সেটি হলো 10 লাখ রোহিঙ্গাদের, এটাও আমাদের দেশে এখন আছে তারা, সেদিক থেকে তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাদেরও, সেটি তো আমাদের দায় তো আমাদের বাংলাদেশের উপরেই পড়ছে, কারণ তারা তো আমার দেশে আছে এখন তারা।
অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
জি, আপনাকে ধন্যবাদ।
মানবাধিকার নিয়ে যারা কাজ করছেন তাদের অধিকাংশের বক্তব্য হচ্ছে মানবতা ও মানবাধিকারের বিচারে বর্তমান বিশ্ব এক ক্রান্তিকাল অতিক্রম করছে, দেশে দেশে চলছে গণহত্যা, জাতিগত নিধন। মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের উপর দেশটির সেনাবাহিনী এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিযান, এছাড়া মধ্যপ্রাচ্য, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন এবং আফ্রিকার বিভিন্ন স্থানে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। ভারতের কাশ্মীরের অধিবাসীরা চীনের উইঘর সম্প্রদায় সহ বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে অসংখ্য মানুষ। জাতিসংঘের মতো প্রতিষ্ঠানও এসব মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে উৎকৃষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। মানবাধিকার কর্মীদের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক মহল মানবাধিকার লঙ্ঘনের এই প্রক্রিয়া যদি বন্ধ না করে তাহলে ভবিষ্যতে অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়ে বেশি পরিমাণ তেল ও গ্যাস উৎপাদন করছে। গত 75 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তেল আমদানি ও রপ্তানিতে ভারসাম্য আনতে সক্ষম হয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের একটি তেল কোম্পানির উপদেষ্টা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার তানভীর চৌধুরীর সাথে।
আমরা জানি সাধারণত যুক্তরাষ্ট্র বিদেশি তেলের উপর নির্ভর করে থাকে। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যে পরিমাণে তেল আমদানি করেছে তার থেকে বেশি পরিমাণ তেল রপ্তানি করেছে, এটা কিভাবে সম্ভব হলো?
এর মূল কারণটা আসলে অনেকদিন ধরেই এই যে ট্রেন্ডটা চলে আসছিল যে যুক্তরাষ্ট্র তেল প্রোডাকশন যেটা গত, আপনি যদি দেখেন, গত 10 বছরে ধীরে ধীরে বাড়তে বাড়তে গত বেশ কয়েক মাস ধরে, আমি বলবো 1 বছর ধরে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছাকাছি তেল প্রোডিউস করা শুরু করলো। রাশিয়াও অলমোস্ট যুক্তরাষ্ট্রের চেয়ে কাছাকাছি বা যুক্তরাষ্ট্র অনেক কোনো কোনো মাসে একটু বেশিও প্রোডিউস করা শুরু করলো। তো এটার মূল কারণটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র গত 2006-07 সময় থেকে যে শেইল ফ্র্যাকিং যেটা শুরু হলো, যে ন্যাচারাল ফ্র্যাকচার না, হাইড্রোলিক ফ্র্যাকচার করে আপনার যেগুলো ছিল অনেক টাইট রিজার্ভার রক সেগুলো থেকে তেল বের করতে পারলো, ওই টেকনোলজিটা অনেকটা আয়ত্তে চলে আসলো এবং এটা ইকোনমিক্যালি ফিজিবল হলো 2006-07 ওই সময় থেকে। তো তার জন্য হলো কি যে ধীরে ধীরে কিছু কিছু স্টেট যেমন টেক্সাস, ওকলাহোমা এইসব স্টেটে বিশাল বিশাল অয়েল ফিল্ড যেগুলো আগে সেরকম ইকোনমিক ছিল না বা সেটা ওভাবে প্রডিউস হতো না, সেখান থেকে তেল প্রডিউস হওয়া শুরু হলো। তো এভাবে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের তেলের প্রোডাকশন কয়েক গুণ হয়ে গেলো 10 বছরে। তো এর সাথে আরেকটা ফ্যাক্টর যে 2015 সালের দিকে যখন দেখা গেলো যুক্তরাষ্ট্রের প্রোডাকশন এভাবে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন যে ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের পূর্বে একটা আইন ছিল যে এম্বার্গো ছিল যে যুক্তরাষ্ট্র বিদেশে কোথাও তেল রপ্তানি করতে পারবে না, এরকম একটা আইন ছিল, সেই আইনটা ক্রুড অয়েল রপ্তানি করতে পারবে না, সেটা তুলে ফেললো। তো যার ফলে রপ্তানিতে সেইভাবে আইনগত কোনো বাধা থাকলো না, আর যেহেতু ধীরে ধীরে প্রোডাকশন বাড়তে থাকলো এবং সেই সময় তেলের দাম অনেক বেশি ছিল, আপনারা যদি মনে করেন 2014-15 সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেশি ছিল, তো যুক্তরাষ্ট্র যেহেতু তেল প্রোডিউসার সব প্রাইভেট কোম্পানিগুলো, তারা এভাবে প্রোডাকশন বাড়ালো, লাভও বেশি করতে থাকলো। এটারই একটা ফলস্বরূপ আমরা দেখলাম এখন এত বেশি প্রোডাকশন হচ্ছে যে আমদানির চেয়ে রপ্তানি বেশি হয়ে গেছে।
জি, তাহলে আসলে এই যে রপ্তানি বেশি করছে এর একটা বড় কারণ হচ্ছে উৎপাদন হচ্ছে, এবং উৎপাদনের একটা নতুন প্রযুক্তি যেটা ফ্র্যাকিং আপনি বলছেন। একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে অনেক পরিবেশবাদীরা তারা আপনার এই ফ্র্যাকিং পছন্দ করেন না, তারা বলছেন যে যে পদ্ধতিতে এই ফ্র্যাকিংয়ের মাধ্যমে তেল আমদানি করা, তেল উৎপাদন করা হয় সেটা পরিবেশের জন্য সহায়ক নয়। যেমন ক্যালিফোর্নিয়া কিন্তু ফ্র্যাকিং করতে দেয় না, ফ্র্যাকিং নিষিদ্ধ। আপনি কি মনে করেন এর ফ্র্যাকিং কেমন?
আসলে আপনি ঠিকই বলেছেন যে পরিবেশবাদীরা এটার টেকনোলজিটা নিয়ে অনেকদিন ধরেই সরব, এবং ক্যালিফোর্নিয়ার মতো কিছু কিছু রাজ্য যারা পরিবেশ সম্পর্কে অনেক বেশি সচেতন তারা অনেক জায়গায় ফ্র্যাকিং নিষিদ্ধ। তবে যেসব স্টেটগুলোতে ফ্র্যাকিং অনেক বেশি হচ্ছে সেসব স্টেটে অবশ্যই ফ্র্যাকিং নিষিদ্ধ নয় দেখেই হচ্ছে। তো এর পরিবেশগত প্রভাবটা মূলত পরিবেশবাদীরা যেটা বলে দুটি কারণ, একটি হচ্ছে বলে যে এতে ফ্র্যাকিং করতে প্রচুর পানি লাগে, আপনার ওয়াটার লাগে, আরেকটা হচ্ছে যে এটাতে আবার প্রচুর আপনার যেহেতু ওয়েলগুলো অনেক ডিপে এবং ফ্র্যাকিংয়ে আপনার ভূগর্ভস্থ ফাটল ধরে, এটাতে অনেক সময় বলা হয় যে যে খাদ্যর যে পানিটা আমরা পটেবল ওয়াটারটা অনেক সময় করাপ্ট হয়ে যেতে পারে
খাবার পানিটা।
হ্যাঁ, তবে যেটা হয় যে নর্মালি আপনার দেখা যায় যারা ধরেন বড় বড় তেল কোম্পানিগুলো তারা যখন তেল প্রোডাকশন করে তখন তেলকূপটা যদি ঠিকমতো সিমেন্টিং করে তাহলে আপনার খাদ্যের পানির সোর্সটা থাকে অনেক উপরে, আপনার হয়তো কয়েক হাজার ফিটের মধ্যেই বা 1,000 ফিটের মধ্যে, আর যেখানে থেকে তেল উত্তোলন হয় ফ্র্যাকিং সেটা তো 9-10-12,000 ফিট গভীরে। তো যদি তেলকূপগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে ইম্প্যাক্টটা হওয়ার সম্ভাবনা কম, এটা হচ্ছে পানির ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে সাইসমিক ইভেন্ট হয়, যেহেতু অনেক ফ্র্যাকচার হয় এটাতে অনেক মাইক্রো সাইসমিক বলে ছোট ছোট ভূমিকম্প
হয়,
এরকম ইম্প্যাক্ট এটাও হচ্ছে অনেক জায়গায়, যেমন ওকলাহোমা বিভিন্ন জায়গায় ছোট ছোট ভূমিকম্প যে হচ্ছে না তা না। তো সেই ব্যাপারগুলো নিয়ে এখনও ইউএসজি ইপিএ ওরা এখনও সেইভাবে কোনো আপনার রিপোর্ট ওভাবে আসেনি যে এটা বলা যায় যে পরিপূর্ণভাবে খারাপ বা এটা অনেকটা মিক্সড এখন পর্যন্ত।
তো আমার আর একটা প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই যে এই যে তেলের উৎপাদন যে বাড়ছে এর ফলে যে আপনার যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে যে তেলের উপর ডিপেন্ডেন্ট ছিল, বলা হতে থাকে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিও আপনার অনেকখানি তেলের বাজারের উপর নির্ভর করে, এই যে এখন যে যুক্তরাষ্ট্র বেশি পরিমাণে তেল রপ্তানি করছে এবং উৎপাদন করছে এর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা বা বাড়ার ক্ষেত্রে এর কী প্রভাব পড়তে পারে আর এর কী ভূ রাজনৈতিক প্রভাব পড়তে পারে?
প্রথমেই তেল বাড়া বা কমা অর্থাৎ তেলের দামের আন্তর্জাতিক বাজার পেট্রোলিয়ামের অয়েলের প্রাইসের যে ইম্প্যাক্টটা সেটা আসলে হয় কি যে গত আপনি দেখেন কয়েক বছর ধরে তেলের দাম বাড়ছিল, আবার 2014-15 থেকে কিন্তু তেলের দাম আবার ধস নেমে গেল। এর মূল কারণটা কিন্তু হচ্ছে আমেরিকার প্রোডাকশন এত বেড়ে যাওয়াতে আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত তেল চলে আসলো, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সাধারণ সূত্র মতে তখন দাম কমা শুরু করলো। তো এটার ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনার কয়েক বছর আগেই। তো এখন কিন্তু তেলের দাম আন্তর্জাতিক বাজারে আগের চেয়ে একটু বাড়লেও আপনার এখন থেকে 6-7 বছর আগে যেরকম ছিল সেরকম কিন্তু এখন আর নেই। তো এখন মনে হচ্ছে যে এই যে অতিরিক্ত তেল আসছে আন্তর্জাতিক বাজারে হয়তো তেলের দামটা একটু ব্যালেন্স থাকবে, আপনি সেই হারে যদি তেল কমে গেলে যেমন তেলের দামটা অনেক বেড়ে যায় সেরকম হয়তো হবে না। তবে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে
এটাকে আরব যে আরব যে দেশগুলো রয়েছে ওদের জন্য একটা কাইন্ড অফ হুমকি স্বরূপ যে যুক্তরাষ্ট্র বেশি তেল উৎপাদন করছে এবং রপ্তানি করছে।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আরব দেশগুলো কিন্তু বিশেষ করে সৌদি আরব, আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবই মূলত তেল সবচেয়ে বেশি প্রডিউস করে। তো সৌদি আরব সবসময় চাচ্ছিল ওদের বিভিন্ন পলিসিতে যাতে আমেরিকার তেল শেল অয়েল এগুলোর প্রোডাকশন কম হয়, এর জন্যই কিন্তু ওরা 2015 সালে তেলের প্রোডাকশন অনেক বাড়িয়ে দিয়ে তেলের দামে ধস নামালো অনেক ক্ষেত্রেই, কারণ ওরা চাচ্ছিল যাতে এই তেলের দাম কমে যাওয়াতে ইউএস অয়েল কোম্পানি কিছু ছোটোগুলো ব্যাংক্রাপ্ট হয়ে যায়, তাহলে তেলের প্রোডাকশন আমেরিকায় কমে যাবে, তখন তারা একাই তেলের বাজারের মার্কেট শেয়ারটা পাবে। কিন্তু ওটা হলো না, কারণ হচ্ছে আমেরিকান কোম্পানিগুলো এফিসিয়েন্সি বাড়ালে দেখা গেলো অল্প তেলের মূল্যেও তারা লাভ করা তারা বজায় রাখলো। তো এখন সৌদি আরব বা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো আসলে তাদের জন্য একটু মানে একটু হুমকি বলবো না, আমি বলবো যে তাদের একটু কশাস হতে হবে, কারণ তারা হয়তো তাদের যে তেলের উপর আধিপত্যটা হয়তো আস্তে আস্তে কমে যাবে।
তানভীর চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরও ধন্যবাদ।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাস্তুচ্যুত শিরোনামে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন ভয়েস অফ আমেরিকার কন্ট্রিবিউটর গ্রেটা ভ্যান সাস্ট্রিন। চলুন শুনে নিই এর চতুর্থ পর্ব।
ইটস দি আনথিংকেবল, nearly 1 million rohingya refugees have been driven
এটা কল্পনাও করা যায় না, প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে তাদের বাড়িঘর এবং গ্রাম থেকে বিতাড়িত করে প্রতিবেশী বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটি হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এক মানবিক সংকট।
রোহিঙ্গারা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন রাষ্ট্র আরাকানের উত্তরসূরি। আরাকানের পশ্চিম সীমান্তে বঙ্গোপসাগর, উত্তরে ভারতীয় উপমহাদেশ, পূর্ব দিকে প্রকৃত বর্মা। পর্বতমালা ঘেরা এলাকাটি বিচ্ছিন্ন ছিল এবং মূলত সমুদ্র পথেই যোগাযোগ সম্ভব ছিল। অষ্টম শতকে মুসলমান ব্যবসায়ীরা আরাকানে ইসলাম ধর্ম নিয়ে আসে। ১৮ শতকে প্রতিবেশী বর্মার জনগণ আরাকান দখল করে নেয়।
এই সাম্প্রতিক সময় পর্যন্ত আরাকানদের উত্তরসূরি রোহিঙ্গারা, বর্তমানে যাকে বলা হয় মিয়ানমারের রাখাইন রাজ্য, সেখানেই সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করত। তবে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার অস্বীকার করে এবং শিক্ষা, কাজকর্ম, মৌলিক অধিকারগুলো মারাত্মকভাবে খর্ব করা হয়।
রাখাইন রাজ্যে আমরা অব্যাহত উত্তেজনার বিপদ দেখতে পাচ্ছি।
তারপর ২০১৭ সালের অগস্ট মাসে রোহিঙ্গা এবং বর্মীদের মধ্যেকার উত্তেজনা বৃদ্ধি পায়। রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালায়। সামরিক বাহিনী দ্রুত পাল্টা আক্রমণ চালায়। অসামরিক লোকজনের বিরুদ্ধে এই সহিংসতার কারণে ৫ লক্ষেরও বেশি লোক তাদের জীবন রক্ষার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়।
শত শত লোককে হত্যা করা হয়, অন্তত ২০০টি গ্রাম পুড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।
এই হচ্ছে দক্ষিণ এশিয়ার বিপর্যয়কর মানবিক সংকটের কাহিনী, আর যারা রোহিঙ্গাদের সাহায্য করতে চেষ্টা করছেন তাদের কাহিনী।
বাস্তুচ্যুত মানুষ গ্রেটা ভ্যান সাস্টারেন,
শরণার্থী শিবিরের মানুষজনের সঙ্গে কথা বলে বুঝবেন তারা সকলেই তাদের বাড়িতে ফিরে যেতে চায়। সে বিষয়ে তাদের মতামত স্পষ্ট। তবে তারা আপনাকে বলবে, আমরা তখনই ফিরতে চাই যখন আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, মিয়ানমারে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। এখনো পর্যন্ত আমরা সে ব্যাপারে কোনো অগ্রগতি দেখছি না। তাদের অবস্থা পরিবর্তন বা উন্নয়নেরও কোনো লক্ষণ দেখছি না। ফলে আমার মনে হয় যুক্তরাষ্ট্রের মতো সরকারগুলোকে শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয়, কূটনৈতিক পন্থায় আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের একটি উপায় বের করতে হবে, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে উৎসাহ যোগায়।
এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এখানে যাদেরকে সাহায্য সহায়তা প্রয়োজন, যাদের তাদেরকেই অনেকে সাহায্য দিচ্ছেন এবং তা দেখে অন্য অনেকেই সাহায্য দিতে উৎসাহিত বোধ করছে, কিন্তু তবু যে পরিমাণ সহায়তা প্রয়োজন সেটা তারা পাচ্ছে না।
তাই আমরা প্রতি মাসে ৮৫০০০০ মানুষকে খাবার দিচ্ছি। এই সকল পরিবারের খাবারের জন্য প্রতি মাসে ২ লক্ষ ডলারের বেশি খরচ হচ্ছে, তাই এটা খুবই জরুরি কাজ। আমরা যাতে এই সব মানুষজনকে সমর্থন করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের নিশ্চিত করতে হবে যে মহিলা ও শিশু, যাদের সবচাইতে বেশি প্রয়োজন, যারা সবচাইতে বেশি অসহায়, তারা যাতে প্রাণরক্ষাকারী খাবার পায় তা নিশ্চিত করতে হবে। আর তাই এখানে আমাদের অনেক যে সব গ্রুপ রয়েছে, আমাদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট অর্থ নেই। এখানে অনেক চর্মরোগ দেখা দিচ্ছে, অনেক জলশূন্যতা, ডায়রিয়া রোগ দেখা দিয়েছে, ব্যাপক আকারে মাম্পস ছড়িয়ে পড়েছে, আর তার উপর ডিপথেরিয়াও দেখা দিচ্ছে। তবে আসলে অপুষ্টি কারণ, সেই সঙ্গে রয়েছে অনেক শল্য চিকিৎসা।
এখানে বহু মানুষ অপুষ্টিতে ভুগে এখানে এসেছেন এবং আসছেন।
খাদ্য অভাব তো আছেই, অর্থেরও কমতি আছে।
ওষুধের অবস্থা কি? আপনাদের কি যথেষ্ট পরিমাণে ওষুধপত্র আছে? কোনো কিছুর অভাব তো আছে, তাই না?
হ্যাঁ, আমাদের ওষুধের অনেক অভাব আছে।
কিসের অভাব রয়েছে?
গতকাল জেনেছি লরাটোডিনের সংকটের কথা।
সেটি কি জন্য লাগে?
এটি অ্যালার্জির জন্যে। আরও অ্যান্টিবায়োটিক প্রয়োজন, আমাদের টাইলেনল সিরাপও নেই। এখানে বাচ্চারা প্রায় সারাক্ষণই জ্বরে ভোগে। গতকাল
এটি হচ্ছে বাংলাদেশের সামারিটান পার্স ক্লিনিকের ইনটেক ফেসিলিটি। আমি মুখোশ পরে আছি কেন?
কারণ মানুষ এখানে অজানা রোগে আক্রান্ত হয়ে আসছে। আমরা এখানে চাই সবাই নিরাপদে থাকুক। যতক্ষণ আমরা রোগ নির্ণয় করতে না পারি, ততক্ষণ এই মুখোশ ব্যবহার করি।
আমার কাছ থেকে তাদেরকে নিরাপদ রাখতে, নাকি আমাকে তাদের কাছ থেকে নিরাপদ রাখার জন্য? নাকি দুটোই?
দুটোই।
ফলে এই ইনটেকে সকলে এভাবে মুখোশ পরে থাকে।
ঠিক তাই।
রেবেকা, বলুন তো হাসপাতালের আনুষ্ঠানিক নাম কি?
এর নাম হচ্ছে আইসোলেশন অ্যান্ড ইনফেকশাস ডিজিজ ক্লিনিক।
আপনি যখন প্রথমে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করলেন, কি উদ্দেশ্যে করেছিলেন?
মূলত করেছিলাম, এখানে আমরা ডিপথেরিয়া চিকিৎসা করতাম।
ডিপথেরিয়া মহামারীর কি কারণে হয়েছিল?
ডিপথেরিয়া মহামারী কিছুটা কমেছে, এ নিয়ে চলছে গণ টিকাদান প্রচারণা, এবং ফলে এই মুহূর্তে একটি বড় সমস্যা নয়। বড় সমস্যা
হচ্ছে আমেরিকান,
তাই না?
জি, আমি আমেরিকান।
অনেক আমেরিকান এখানে কাজ করেন।
জি।
তারা এখানে কতক্ষণ কাজ করেন? তাদের কাজের ধরনটা কি?
সাধারণত 6-8 সপ্তাহ এনারা এখানে কাজ করেন।
এখানে সাধারণত স্থানীয়দেরকে কিভাবে কাজে লাগানো হয়?
এই বাংলাদেশি নার্স যারা আমাদের সঙ্গে কাজ করছেন, তাদেরকে আমরা প্রশিক্ষণ দেই এমন করে যাতে তারা আমাদের নার্সদের মতোই সেবা দিতে পারেন।
স্যামারিটান পার্সের বাংলাদেশে আগে থেকেই ডিপথেরিয়া ক্লিনিক ছিল, আর এই ডিপথেরিয়া ক্লিনিকে আপনারা কত সংখ্যক রোগী পান?
এখানে 8,000-এরও বেশি রোগী এসেছে, এবং তাদের মধ্যে থেকে 1,100 জনকে ডিপথেরিয়া চিকিৎসা দেওয়া হয়েছে।
এই হাসপাতাল বা ক্লিনিক আরও অন্যান্য রোগের চিকিৎসাও তো করতে পারে।
অবশ্যই, আমরা ক্লিনিকটিকে এমনভাবে করছি যেন পানিবাহিত ডায়রিয়া বা অন্য যে কোনো সংক্রামক রোগের চিকিৎসা এখানে দেয়া যায়।
আপনারা আগে থেকে জেনেছেন কি ধরনের রোগের চিকিৎসা হবে, তারপর এখানে এসে শুরু করেছেন, তাই তো?
হ্যাঁ, এখানে ডক্টর কলেন আগে থেকে দেখে সিদ্ধান্ত নেবেন বাচ্চাদেরকে কি ধরনের চিকিৎসা দেয়া হবে। যদি রোগ অনুযায়ী চিকিৎসা দেওয়া সম্ভব হয়, আমরা তাকে এখানে রোগী হিসেবে নিবন্ধন করে নেব। এভাবেই বাচ্চাদের রোগের ধরন নির্ণয়ের মাধ্যমে চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
আমরা রোহিঙ্গা শিবিরের ভিতরে কর্দমাক্ত মাটি, পাহাড়ি মাটির রাস্তার ভীষণ দুরবস্থা। এই বাড়িটিতে আসার একটি বিশেষ কারণ হচ্ছে এখানকার একটি বাচ্চাকে স্যামারিটান পার্সে ডিপথেরিয়ার চিকিৎসা করানো হয়েছে। তারা ভেবেছিল শিশুটি হয়তো ভালো হয়ে আর উঠবে না।
এই বাচ্চাটি ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে খুব মারাত্মক অবস্থায় এসেছিল। শিশুটির ভয়ানক শ্বাসকষ্ট ছিল, কয়েক ঘন্টা ধরে তার চিকিৎসা করতে হয়েছিল। তার শ্বাসকষ্ট এত মারাত্মক ছিল যে এক পর্যায়ে তাকে বাঁচানোর আশাই ছেড়ে দিয়েছিলাম। এক সময় আমরা ভেবেছিলাম শিশুটি মারাই যাবে।
ওর বয়স কত?
2.5 বছর।
তো তাকে কি কৃত্রিম শ্বাস দিতে হয়েছিল?
হ্যাঁ।
এর মানে হচ্ছে তার গলা দিয়ে টিউব বসিয়ে ব্লাডারের মতো পাম্প করে তার শ্বাস প্রশ্বাসে সহায়তা করা হয়েছিল, এবং তাকে শেষ পর্যন্ত বাঁচানো গিয়েছিল।
And you saved him.
We did.
What a great story.
And here he is.
এবং এই সেই বাচ্চাটি দেখুন।
And there he goes.
Here in the camps, diseases such as tetanus are a deadly threat because so few have been vaccinated.
এখানে শরণার্থী শিবিরে টিটানাস একটি মারাত্মক রোগ, একটি বড় হুমকি, কারণ এখানে খুব অল্প কিছু মানুষের টিকা নেওয়া আছে।
সামারিটান পার্সে আসে, তার বাবা তাকে নিয়ে আসে।
I felt like I was going to die.
আমার ভয়ানক পিঠে ব্যথা ছিল।
Within a few minutes it was clear that they believed he had tetanus. So we gave
him an antibiotic. আমি ভাবতাম আমি বোধহয় মরেই যাব।
কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল যে তার টিটানাস হয়েছে। আমরা তাকে অ্যান্টিটক্সিন দেই, দ্রুত তার অবস্থা উন্নত হতে থাকে। এখনো সে পুরোপুরি সুস্থ নয়, তার আরো ভালো চিকিৎসার প্রয়োজন।
ছেলে সুস্থ হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছি।
সে নিজেই বাড়ি যেতে সমর্থ হয় এবং এখন সে একজন সুস্থ কিশোর। শরণার্থী শিবিরে সে অন্যদের মতোই খেলাধুলা করছে।
সে খুব ভালো আছে।
সুস্থ হয়ে আমি এখন খুব ভালো বোধ করছি।
কোনো কোনো দিন কিছুটা আশঙ্কা হলেও আমরা ভালো করছি। বয়স্কদের শিক্ষা দেয়া, প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া, নানা সুবিধা সৃষ্টি করা, দক্ষতার প্রশিক্ষণ দেয়া এবং নানা কাজে ব্যস্ত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি নিশ্চিত জানা যায় যে এটি একটি লম্বা সময়ের সংকট, তাহলে আমরা কিছু
World Vision
শরণার্থী শিবিরে নানা ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। শরণার্থীদের থাকার ব্যবস্থা ভালো করা, পানি ও পয় নিষ্কাশনে সহায়তা করা। আপনি নিশ্চয়ই শুনেছেন আমরা শিশুদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা করেছি, তারা যেন স্বাভাবিক জীবনের স্বাদ পায় সেই চেষ্টা করছি। আমাদের এই শিশু বান্ধব প্রকল্পে প্রতি সপ্তাহে গড়ে 2000 শিশু আসে। তাদের জন্য রয়েছে নানা বিনোদনমূলক ব্যবস্থা, রয়েছে অঙ্কন, গান শেখানো, এক এক দিনে এক এক বিষয়। আমরা যেটা করছি তা হচ্ছে নানা সমস্যা ও বিপদের মাঝেও ওরা যেন একটু আনন্দ এবং নিরাপদে খেলাধুলা করে সময় কাটাতে পারে সেই ব্যবস্থা করা।
আগামী রবিবার শুনবেন এর শেষ পর্ব। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বিপর্যয়কারী দাবানল আয়ত্ত আনতে প্রথম সারির অগ্নি নির্বাপক কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, তবে এর কারণে তারা এখন মানসিক রোগে ভুগছেন বলে জানিয়েছেন গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইজাজবিন হুসেন।
বোয়িং যাত্রীবাহী রূপান্তরিত একটি প্লেনে কুইন্সল্যান্ডের মেকাই সিটিতে বনাগ্নিতে 15,000 লিটার পানি ফেলা হয়। কুইন্সল্যান্ড রাজ্য জুড়ে জরুরি অগ্নি নির্বাপক সদস্যরা 100টির বেশি দাবানলের সঙ্গে এখন লড়ে যাচ্ছেন। আরও দক্ষিণে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে বুধবার 100 বছরের মধ্যে সবচেয়ে বিপর্যয়কারী ঝড় সিডনিকে তছনছ করে দিয়ে যায়। এতে শহরের দুর্যোগ ত্রাণ অভিযানে জরুরি তৎপরতা বিভাগের একজন স্বেচ্ছাসেবী প্রাণ হারান। নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা গ্রেগ মার্ফি বলেন,
I can confirm that one of our members, one of the SES family, collapsed and died today while on an SES job. Our sympathies are with the family and all of their colleagues that are actually feeling the effects of this sad event.
আমাদের নিউ সাউথ ওয়েলস ইমার্জেন্সি বিভাগের একজন সদস্য কর্তব্য পালনের সময় জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে তিনি মারা যান। তার শোক সন্তপ্ত পরিবার পরিজন এবং যেসব সতীর্থ সত্যিকার অর্থে বিয়োগ ব্যথায় ভারাক্রান্ত, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় গবেষণা চালিয়ে বর্তমান ও অতীতের পুলিশ অফিসার এবং অন্যান্য জরুরি তৎপরতা বিভাগের কর্মকর্তাদের মনস্তাত্ত্বিক এক বিষাদ চিত্র তুলে ধরা হয়েছে। দি চ্যারিটি পিয়ন নামের একটি সংস্থা 21,000 লোকের উপর গবেষণা চালিয়েছে। সমীক্ষায় তারা দেখতে পান যে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এবং অপরাধমূলক তৎপরতায় নিয়োজিত প্রথম সারির সদস্যদের মানসিকভাবে রোগগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে বেশি। যে অবস্থার সঙ্গে সম্পৃক্ত থাকে বহু আঘাতমূলক ঘটনা এবং দরিদ্র কর্মস্থলের পরিবেশ। প্রাক্তন প্যারামেডিক সদস্য স্টিভ ম্যাকডাওয়াল চরম বিষাদগ্রস্ত লোকজনদের সহায়তায় নো মোর নিগলেক্ট নামের পরামর্শ কর্মশালা গড়ে তুলেছেন স্টিভ ম্যাকডাওয়াল।
I developed post-traumatic stress disorder from my workplace and as a result of my experiences I formed a support group in 2015. It helps people who are suffering from mental distress who are first responders. A lot of experiences have to do with bullying in the workplace, a lack of support in the workplace, and a feeling of isolation.
কর্মস্থলে থাকবার সময় আমি মানসিক যন্ত্রণার শিকার হয়েছি এবং আমার সেই অভিজ্ঞতার আলোকে 2015 সালে একটি সাপোর্ট গ্রুপ আমি গড়ে তুলি। প্রথম সারির মানসিক যন্ত্রণাগ্রস্ত কর্মীদের যে প্রকল্প সহায়তা দিয়ে থাকে, কর্মস্থলে হয়রানি, সহযোগিতার অভাব এবং একাকিত্ব ব্যাপক যন্ত্রণা এবং অবসাদ সৃষ্টি করতে পারে। সমীক্ষায় দেখা গিয়েছে অস্ট্রেলিয়ায় জরুরি ত্রাণ কর্মীরা সাধারণ জনগণের চাইতে প্রায় দ্বিগুণ পরিমাণ প্রবল মনস্তাত্ত্বিক দৈন্যতা এবং মানসিক রোগে ভুগে থাকেন। পুলিশ, অ্যাম্বুলেন্স এবং অগ্নি নির্বাপক বিভাগের জরুরি সেবায় সঠিক পথ নির্দেশনা দিতে এবং প্রথম সারির কর্মী এবং স্বেচ্ছাসেবকদের অস্ট্রেলিয়ার এই বিশেষ ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক চাকরির দিক নির্দেশনায় এই গবেষণাকে কাজে লাগানো হবে।
এবার খেলার খবর। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে 5 উইকেটে জয় পেয়েছে, বেশ দাপুটে জয়। এই জয় নিয়ে আমরা কথা বলবো এবং বিশ্লেষণের জন্য ঢাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন ক্রীড়া সাংবাদিক, যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ। মঞ্জুর, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যেমনটা বলছিলাম যে 35.1 ওভারে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ জয় তুলে নিয়েছে। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ যত সংক্ষিপ্ত ওভারের খেলা হয় তত বেশি শক্তিশালী দল, অর্থাৎ টেস্টের চেয়ে ওয়ানডেতে বেশি শক্তিশালী, ওয়ানডের চেয়ে টি টোয়েন্টিতে আরও বেশি শক্তিশালী। সেই দলের বিরুদ্ধে বাংলাদেশ বেশ ভালোভাবে জিতে নিয়েছে প্রথম ওয়ানডে, ধরতে গেলে প্রায় 15 ওভার বাকি রেখেই খেলা জিতে গেছে। এই জয়কে আপনি কীভাবে দেখছেন?
একটু শুরুতে বলে নি, আমরা ওদের সঙ্গে যখন অ্যাওয়ে সিরিজটা মানে হোম সিরিজটা খেললাম, অ্যাওয়ে সিরিজটা খেললাম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, আমরা কিন্তু টেস্টে ওদের কাছে দাঁড়াতেই পারিনি, কিন্তু 43 রানে অল আউট হয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু 2-1 ওয়ানডে সিরিজটা জিতে এসেছিলাম ওদের মাটিতেই। সুতরাং বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে অন্তত ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেটার সাইড, তো সেই হিসেবে আজকে বাংলাদেশ ভালো পারফর্ম করেছে এবং সিনিয়র যে 5 ক্রিকেটার তারা আবার প্রত্যাবর্তন করেছেন ওয়ানডে ক্রিকেটে, যেটার কারণে একেবারে পুরো শক্তির বাংলাদেশ কিন্তু আজকে খেলেছে এবং কনভিন্সিং একটা জয় পেয়েছে।
জয় পেয়েছে বলেই আলোচনার বিষয় যে বাংলাদেশ যেহেতু এখন পূর্ণ শক্তির দল এবং নিজের মাঠে খেলছে, সেক্ষেত্রে আসলে এই 196 রান করতে 5 উইকেট হারানো, যেটি আসলে বিশ্বকাপকে সামনে রেখে অনেকে আলোচনা তোলেন যে সেটি বোধহয় খুব শুভ লক্ষণ নয়, আপনি কি মনে করেন?
একটু দৃষ্টিকোণ তো অবশ্যই লেগেছে, যে সেটা হচ্ছে যে আপনি যখন 196 তাড়া করছেন তখন এতগুলো উইকেট হারিয়ে ফেললেন এবং ঘরের মাঠে যে উইকেটটা আপনার খুব চেনা, এটাও দৃষ্টিকটু লেগেছে। এবং সবচেয়ে বড় কথা যে 4 ওপেনার কে টপ অফ দ্য অর্ডার খেলানো হয়েছে, 1-2-3-4 এই অলমোস্ট সেই হিসাবে, তো 1-2-3 এবং 6 এই হিসাবে খেলানো হয়েছে, তো এটা আসলে অনেকেই এক ধরনের চ্যালেঞ্জের মতো নিয়ে বলছেন যে মাস্টারবেকরা চ্যালেঞ্জ নিয়েছিলেন যে 4 ওপেনারকে খেলিয়ে দেওয়া, 4 ফর্মে আছেন সুতরাং 4 খেলিয়ে দাও, মানে ক্রিকেটে বলা হয় ফর্মে আছে ওই ক্রিকেটারটা ওকে খেলিয়ে দাও, তো সেই হিসেবে 4 ওপেনারকে মিডল অর্ডারে জায়গা করে দেওয়াটা এক ধরনের চ্যালেঞ্জ ছিল মাস্টারদের। মাস্টারদের সেটা জিতেছেন এবং এটা ছিল 200 ওয়ানডে, সেখানে সে নিজে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে, সুতরাং আজকে মাস্টারদের জন্য একটা পরমন্ত দিন ছিল।
আমরা দেখলাম যে বোলাররা বেশ ভালো করেছে এবং সেক্ষেত্রে আসলে আজকের জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিতেই হয় এবং মাশরাফি, অনেকে বলছেন যে চাপের মধ্যে মাশরাফি বোধহয় সবচেয়ে ভালো খেলেন এবং সেটি তিনি আজও প্রমাণ করেছে, আপনিও কি তাই মনে করেন? চাপটা আসলে কি, রাজনীতি, মাঠ, মানুষের সমালোচনা আলোচনা, সেই চাপ, নাকি আসলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেতে হবে সেই চাপ?
না, আপনি ঠিকই বলেছেন, 2011 বিশ্বকাপে ও যখন দল থেকে বাদ পড়লো ইঞ্জুরির কারণে, তখন কিন্তু কেউ ভাবেনি এই মাশরাফি আরো 7-8 ক্রিকেট খেলবে, কিন্তু মাশরাফি সেটা করে চলেছেন এবং আজকেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো মানে মাশরাফি আসলেই একজন এনিগমা বলতেই হয়, মানে তাকে আসলে রিড করাটা টাফ এবং যখনই সে চ্যালেঞ্জের মুখে পড়ে, আপনাকে যদি স্মরণ করিয়ে দিই সাম্প্রতিক কিছু ওয়ানডেতে তার কিন্তু পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না, সেটা নিয়ে কিন্তু আবার প্রশ্ন দেখা দিয়েছিল, আজকে আবার মাশরাফি তিনি প্রমাণ করে দিলেন তিনি হারিয়ে যাননি। রাজনীতি বলেন, তিনি নিজেই বলেছেন পোস্ট ম্যাচে এসে যে বিতর্কের জন্ম দেয়া আমার কাজ না, আমার কাজ হচ্ছে খেলা, আমি যাই করি না কেন সেটা এই খেলার মাধ্যমেই করি, আমি যে আজকে মাস্টারবিবির মতো যায় এটা খেলার মাধ্যমেই আমি আজকে মাস্টারবিবির মতো যা।
জি, আমরা দেখলাম যে আসলে তামিমের সঙ্গে কে ওপেনিং করবে সেটি নিয়ে এক ধরনের আলোচনা ছিল এবং শেষ পর্যন্ত দেখলাম যে ডান এবং বাম এই কম্বিনেশন ঠিক করেই আসলে নেওয়া হয়েছে। আপনি কি মনে করেন আজকের খেলা দেখে অন্তত পক্ষে যে আসলে ওপেনিং জুটি হিসেবে তামিমের সঙ্গে যিনি রয়েছেন তিনি যথার্থ বিবেচনায় এসেছেন দলে, নাকি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সামনের টেস্ট ওয়ানডেতে?
যেহেতু লিটন একটা ভালো ইনিংস খেলেছে, 41 রানের একটা ইনিংস খেলেছেন,
কিন্তু তিনি লাইভও পেয়েছেন, তিনি দুবার লাইভ পেয়েছেন, সেটি একটি বিবেচনা বিষয় তো নিশ্চয়ই।
সেটা হয় কি দিন শেষে আসলে সবাই ওটা ভুলে যায় যে সে কটা লাইফ দিয়েছে, কটা রান করেছে, সেটাই আসলে মুখ্য। মানে লাইফ পাওয়া তো ক্রিকেটের পার্ট, ব্যাটিং এর পার্ট। তো যেভাবে সে শুরু করেছে এবং ওই যে আপনি যেটা বলছিলেন, নিজেই বললেন যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড একটা কম্বিনেশন হয়েছে, সুতরাং প্রতিপক্ষ ফিল্ডার এবং ক্যাপ্টেনকে বারবার একটা সমস্যার মধ্যে পড়তে হয়, বারবার ফিল্ডিং পজিশনটা চেঞ্জ করে নিতে হয়। তো এই যে একটা সুবিধা, সেটার কারণে হয়তো বা ওই তিন ওপেনার বা হাতি, একজন ডান হাতি, সুতরাং একজন ডান হাতিকে বা হাতি যিনি মানে একদম ওই পজিশনে যিনি নিয়মিত খেলে থাকেন সেই টাইমিক বলের সঙ্গে ওপেন করতে দেখা যাচ্ছে। সৌম্য সরকার ডাউন দ্য অর্ডার এসে কিন্তু বেশ এক্সপ্লোসিভ একটা ইনিংস খেলেছেন, ছোট্ট, কিন্তু নিজেকে ঠিক ওইভাবে মানিয়ে নিতে পারেননি, আউট হয়ে গেছেন। আবার ইমরুল কায়েস, তিনি যে বলটায় বোল্ড হয়েছেন সেটা কিন্তু অসাধারণ একটা ডেলিভারি ছিল। সুতরাং ইমরুল ফর্মে ছিল। এখন দেখা যাক যে বিশ্বকাপকে মাথায় রেখেই কিন্তু টিমটা খেলানো হচ্ছে, সেটা বলা হয়েছে, এবং মনে হচ্ছে যে সেই বিশ্বকাপের টিমটাই বোধহয় আজকে খেলে ফেললো।
নিশ্চয়ই আমরা দেখব যে বিশ্বকাপ বেশি দূরে নয় এবং সে সময় বাংলাদেশ কতটা ভালো করে সেই প্রত্যাশা নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের সঙ্গে সঙ্গে আমরাও দেখব এবং সামনের অন্ডিগুলোর খবর নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আজকের মতো খেলার খবর এখানেই শেষ করছি। এখন শুনুন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন আহসানুল হক।
ফ্রান্সে সর্বসাম্প্রতিক বিক্ষোভের সময় প্রায় 2000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিক্ষোভকে বলা হচ্ছে ইয়েলো ভেস্ট বিক্ষোভ। সেদেশে জীবনধারণের ব্যয় অত্যন্ত বেশি হবার প্রতিবাদে প্রায় 136,000 মানুষ বিক্ষোভ করে বলে জানিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতিও অসন্তোষ প্রকাশ করেন। প্যারিস, মার্সেই, বোদো, লিও এবং তুলুজ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর বলেছে দেশজুড়ে গ্রেপ্তারি অভিযানে 1,723 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 1,220 জনকে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্যারিসের পুলিশ বলছে তারা শনিবার 1,082 জনকে গ্রেপ্তার করেছে, যেখানে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল মাত্র 412 জনকে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্যারিসে সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে আছে, তবে তিনি ওইসব সহিংসতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন এ মাসের শেষ নাগাদ ওভাল অফিসের চিফ অব স্টাফ পদ থেকে জন কেলি সরে দাঁড়াবেন। হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে আরও একজন সরে দাঁড়াবার ঘোষণা দেওয়া হল। ট্রাম্প হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের বলেন জন কেলি তার পদ থেকে সরে দাঁড়াবেন, তবে তিনি অবসর নিচ্ছেন কি না তা বলা যাচ্ছে না, তবে তিনি চমৎকার লোক। মিস্টার কেলিকে জোরপূর্বক সরিয়ে দেয়া হচ্ছে কি না, নাকি তিনি অবসর নিচ্ছেন, এই প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ফক্স নিউজকে বলেন সত্যি কথা বলতে কি তিনি নিজেও এর উত্তর জানেন না। ধারণা করা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ, তরুণ এবং রাজনীতিতে দক্ষ নিক আয়ার্স জন কেলির স্থলাভিষিক্ত হবেন। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেল আফগান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সহ 5 কর্মকর্তাকে যৌন হয়রানির দায়ে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা জাতীয় মহিলা ফুটবল দলের কয়েকজন সদস্যকে যৌন হয়রানি করেছেন। ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় এই অভিযোগ প্রথম প্রকাশিত হবার পর প্রেসিডেন্ট আশরাফ গানি বিষয়টি তদন্তের নির্দেশ দেন। মিস্টার গানি বলেন এই অভিযোগ সব আফগানের জন্যই দুঃখজনক। অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, তার ডেপুটি, মহাসচিব, গোলকিপারদের প্রধান এবং প্রাদেশিক সমন্বয়কারীদের প্রধানকে বরখাস্ত করা হয়। অ্যাটর্নি জেনারেলের একজন মুখপাত্র ফরাসি সংবাদ সংস্থা AFP-কে একথা জানিয়েছেন। ফুটবল ফেডারেশনের মহাসচিব ওইসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সেগুলো জোরের সাথে অস্বীকার করেন। তিনি বলেন কোনো মহিলা ফুটবলারকে যৌন হয়রানি করা হয়নি, তবে মহিলা দলের সদস্যরা দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেছেন আফগানিস্তানের ভেতরে ফেডারেশনের সদর দপ্তরে এবং গত ফেব্রুয়ারি মাসে জর্ডানে এক প্রশিক্ষণ শিবিরে যৌন হয়রানির ঘটনা ঘটে। এই ছিল বিশ্ব সংবাদ।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সগং চং, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাওহিদুল ইসলাম এবং আমার সঙ্গে থাকা
আহসানুল হক।
আমরা দুজনই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.